টেক্সাসের একটি গির্জায় অতি সম্প্রতি এক ব্যক্তির হামলায় ২৬ জন নিহত হয়। এই হামলার উদ্দেশ্য কী ছিল এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট পরিবেশন করছেন আহসানুল হক।
টেক্সাস কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে ২৬ বছর বয়স্ক ডেভিন কেলি কেন একটি গির্জায় উপস্থিত লোকজনের উপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করল। বিমানবাহিনী থেকে বহিষ্কৃত ডেভিন কেলি ওই হত্যাকাণ্ড চালানোর পর নিজেও আত্মহত্যা করেন। টেক্সাসের গভর্নর সিবিএস নিউজকে বলেছেন, এটা স্পষ্ট যে হত্যাকারীর মধ্যে সহিংস প্রবণতা ছিল এবং সেই প্রবণতা প্রকাশিত হবার অপেক্ষায় ছিল। গভর্নর অ্যাবট বলেন, কেলির সাথে ওই গির্জার একটা যোগাযোগ ছিল বলে মনে হয়। তার স্ত্রীর আত্মীয় স্বজন ওই গির্জায় যেতেন, যদিও কেলি যখন হত্যাকাণ্ড চালায় তখন তারা কেউ সেখানে ছিলেন না। কেলি হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করে তার সাথে AR-15 অ্যাসল্ট রাইফেলের মিল আছে। মূল কথা হল এটা অপরিকল্পিত হত্যাকাণ্ড নয়। পেন্টাগনের দেয়া তথ্য অনুযায়ী কেলি বিমানবাহিনীতে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছে, তবে সে তার স্ত্রী এবং সন্তানের ওপর আক্রমণের দায়ে ২০১২ সালে এক বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয় এবং অসম্মানজনকভাবে চাকুরি থেকে বহিষ্কৃত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কেলি প্রথমে সাদারল্যান্ড স্প্রিংসের ছোট গির্জার বাইরে লোকজনের উপর গুলি চালায়, তারপর ভেতরে ঢুকে গুলি চালায়। সেখানে উপস্থিত দুই ব্যক্তি ছাড়া বাকি সবাই হতাহত হয়। এদের বয়স ৫ থেকে ৭২ বছরের মধ্যে। গির্জার কাছেই এক প্রতিবেশী গুলির শব্দ শুনে রাইফেল নিয়ে বেরিয়ে আসেন এবং কেলির সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হন। গির্জার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এমন এক ব্যক্তিও গুলির শব্দ শুনে ওই প্রতিবেশীর সাথে যোগ দেন এবং কেলির পেছনে ধাওয়া করেন। তিনি সিবিএসকে জানান, তারা কেলির গাড়ির পেছনে ধাওয়া করলে এক পর্যায়ে কেলি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পুলিশ বলছে, তারা কেলিকে নিজের গুলিতে বিদ্ধ অবস্থায় বিধ্বস্ত গাড়ির মধ্যে দেখতে পায়। এই হত্যাকাণ্ডের মাত্র ৩৫ দিন আগে লাস ভেগাসে এক ব্যক্তি ৫৮ ব্যক্তিকে হত্যা করে, আহত হয় প্রায় ৫০০ মানুষ।
বাংলাদেশে ব্যবসা করার পরিবেশের অবনতি ঘটেছে বলে বিশ্বব্যাংকের ডুইং বিজনেস ২০১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে ১৭৭তম স্থানে নেমে গেছে। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম। এতে দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার পেছনে বাংলাদেশের অবস্থান। এদিকে প্রতিবেশী ভারত এবার ১৯০টি দেশের মধ্যে ১০০তম স্থানে অবস্থান করছে। ২০১৭ সালের তুলনায় ভারত এবার ৩০ ধাপ এগিয়েছে। গত বছরের মতোই সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং সবার শেষে রয়েছে সোমালিয়া। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির রাজ্য সদর দপ্তরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আবেগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা মুকুল রায়কে স্বাগত জানানো রাজ্য বিজেপি সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে পার্টি অফিসে আসেন একদা তৃণমূলের দ্বিতীয়তম ব্যক্তি। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায়কে স্বাগত জানান, সংবর্ধনা দেয় বিজেপির মহিলা মোর্চাও। মুকুল রায় সাংবাদিক সম্মেলনে বললেন, বিমানবন্দর থেকে এখানে আসতে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন তাতে তিনি আপ্লুত। বিজেপিতে যোগদান করে প্রথমবার কলকাতায় এসে মুকুল রায় এদিন জানিয়ে দিলেন, রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বেই কাজ করতে তার কোনো অসুবিধা নেই। সেই সঙ্গে তিনি বলেন, জাতীয় ক্ষেত্রে আমার নেতা অমিত শাহ, বাংলায় আমার ক্যাপ্টেন দিলীপ ঘোষ, বাংলায় যোগ্য সেনাপতির সঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে তিনি এসেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলায় অভীষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি বলে তিনি মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেস দল ছেড়ে কেন তিনি পদ্ম শিবিরে গেলেন এদিন তার ব্যাখ্যাও করেন মুকুল রায়। তিনি দাবি করেন, বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, যারা প্রকৃত পরিবর্তন চান তারা বিজেপির পতাকা তলায় আসুন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার রয়েছে আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো আলাপন। আজকের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের চলমান এশিয়া সফর, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যেমনটি কিনা আপনারা শুনলেন সাবরিনার কণ্ঠে যে আমাদের আজকের আলাপন টক শোর আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ার পাঁচ দেশে ১২ দিন ব্যাপী সফর। আমরা আমাদের আজকের এই আলোচনায় অতিথি বক্তা হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বর্তমানে উচ্চশিক্ষার্থে চীনে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফরিদুল আলম। ঢাকা থেকে যোগ দিচ্ছেন অনুষ্ঠানে কলাম লেখক গ্রন্থকার মাহমুদ রেজা চৌধুরী এবং রয়েছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সংবাদ ভাষ্যকার ফ্রিল্যান্স সাংবাদিক মইনুদ্দিন নাসের। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। ইতিমধ্যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টনিও সংলগ্ন ছোট্ট একটি জনপদ সাদারল্যান্ড স্প্রিংসের একটি চার্চে গতকাল সংঘটিত হত্যাকাণ্ডে যে ২৬ জনের প্রাণহানি হয়েছে, আরও কম হলো ২৯ মানুষ জখম হয়েছেন যে ঘটনায়, সে বিষয়টি নিয়ে একটু আগে বিশ্ব সংবাদে আপনারা রিপোর্ট শুনেছেন। বিশ্ব সংবাদের পর আমাদের অনুষ্ঠানে বিস্তারিতভাবে প্রতিবেদন শুনেছেন। এখন ওই বিষয়টি নিয়েই আমরা আমাদের তিন অতিথি বক্তার সংক্ষিপ্ত বক্তব্য শুনে নিতে চাই আগে ভাগেই, এবং তারপর আমরা ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর পর্বে চলে যাব। প্রথমেই যাচ্ছি প্রফেসর ফরিদুল আলমের কাছে। জি,
আপনাকে ধন্যবাদ। আমি আসলে আপনাদের প্রোগ্রামটাও শুনছিলাম, যেখানে আপনাদের সংবাদেও যেটি বলা হলো গতকালকের যে হামলাটি হলো টেক্সাসে। আসলে এই হামলাটি আসলে অতীতের বেশ কয়েকটি হামলারই ধারাবাহিকতা বলে আমার কাছে মনে হয়। তবে এই হামলার সাথে যেমনটা অনেকে বলার চেষ্টা করেন যে এই হামলার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা বা কোনো উদ্দেশ্য বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা আদর্শগত উদ্দেশ্য আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এই ধরনের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে এই ধরনের হামলা পরিচালিত হয়েছে। কেননা গতকালকে যে হামলাটি হয়েছে সেই হামলাটি সম্পর্কে আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে যে হামলাকারী একসময় বিমানবাহিনীর চাকরি করতেন এবং তিনি ২০১২ সালে তার পরিবারের উপর অত্যাচার করেন এমন অভিযোগের ভিত্তিতে কোর্ট মার্শালে তার সাজা হয়, তিনি চাকরিচ্যুত হন। এবং যেটি ধারণা করা যায় তার মধ্যে এক ধরনের হতাশা দানা বেঁধেছিল অনেকদিন ধরেই, এবং যেমনটা আমরা সংবাদে শুনছিলাম যে তার এক কাছে তথ্য ছিল যে যে গির্জাটিতে গতকালকে সে হামলা করেছে সেই গির্জাটিতে তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনদের উপস্থিতি ছিল নিয়মিত। সুতরাং হয়তো বা তার একটি ক্ষোভ তার মধ্যে কাজ করেছে দীর্ঘদিন যাবৎ, যে তার চাকরিচ্যুতি, তার মধ্যে যে ব্যক্তিগত হতাশা, তারই একটি বহিঃপ্রকাশ হয়তো এই হামলার মধ্য দিয়ে করার একটি চেষ্টা করা হয়েছে। আর আরেকটি যেটি হয়েছে যে যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধরনের একটি হামলা ঠিক আপনাদের সংবাদেও যেটা বলা হয়েছে ৩৫ দিন আগে হয়েছে, সেটি লাস ভেগাসে, সেখানে একটি মিউজিক্যাল কনসার্টে, এবং সেখানটাতেও যে সময়টা হামলা হয়েছে তখন বলা হচ্ছিল যে হামলাকারী হয়তো বা মুসলিম আদর্শে দীক্ষিত এবং এই হামলার পেছনে আল কায়দা বা আইএস বা কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু সেটি কিন্তু প্রমাণিত হয়নি। সুতরাং সেটিও বলা যায় তার মধ্যে হয়তো এক ধরনের ব্যক্তিগত হতাশা বোধ বা সেরকম কিছু একটু থাকতে পারে। আমরা যদি আরেকটু পেছনে ফিরে যাই, গত বছর অরল্যান্ডোতে যে হামলাটি হলো সেটি একটি নাইট ক্লাবে, পালস নাইট ক্লাব, সেখানে হামলা হলো, সেখানেও প্রায় ৪৯ জন মারা গেল। সেটিও কিন্তু একটি ঘটনা, ঠিক তারও আগে, তারও ঠিক ২ মাস আগে ২০১৬ সালে, মানে অরল্যান্ডোর ঘটনা ২ মাস আগে ১৬ এপ্রিলে সেখানেও কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হলো এবং সেখানে কিন্তু ৩২ জন মারা গেল। সুতরাং এই ঘটনাগুলো আমার কাছে যেটি মনে হচ্ছে, প্রত্যেকটি ঘটনার বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে সামাজিক ব্যবস্থার এক ধরনের অস্থিরতা এবং এই অস্থিরতার ফলশ্রুতিতে হয়তো এই ধরনের হামলাগুলো হয়ে থাকতে পারে। এর সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো ধরনের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বা কোনো ধরনের এই ধরনের কোনো নেটওয়ার্কে কোনো সংশ্লিষ্টতা রয়েছে।
জি, প্রফেসর আলম যেমনটি কিনা বললেন বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে বিবরণ দিলেন এবং তিনি বললেন যে এটার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল কিনা এখনও পর্যন্ত আমরা নিশ্চিতভাবে তা জানতে পারিনি। এবং দেখা গিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্র না, ইউরোপে বা অন্যান্য অংশে যখনই কোনো এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয় প্রথমেই আমরা জানতে চাই যে এর সঙ্গে পিছনে বা এর সঙ্গে জঙ্গি কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, সেটা জানা জরুরি অবশ্যই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাতে 5 থেকে নিয়ে 72 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ প্রাণ হারিয়েছে 26 জন। 26টি অমূল্য প্রাণ আমরা হারিয়েছি এবং আরও 20 জন এখনও কাতরাচ্ছেন অসুস্থ অবস্থায়, জখমী অবস্থায়। বড় কথা হচ্ছে সেটা, এবং এই সবগুলো হত্যাকাণ্ডের মধ্যেই আমরা বিশেষ একটি জিনিসের একটা ভূমিকা দেখতে পাই, সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবং এই টেক্সাসের এই ঘটনাতেও যে আগ্নেয়াস্ত্রটি হত্যাকারী ব্যবহার করেছেন সেটা বলা হচ্ছে অটোম্যাটিক অ্যাসল্ট রাইফেল, যেটা কি না সামরিক বাহিনীর লোকজনই ব্যবহার করে থাকে। এবং এটা তিনি কিভাবে পেয়েছিলেন, কিভাবে সংগ্রহ করেছিলেন, কোত্থেকে কিনেছিলেন, সে সম্পর্কে এখন আমরা কিছু জানি না। তো এটা অত্যন্ত দুঃখজনক যে 26টি প্রাণ আমরা হারিয়েছি, 5 বছরের একটি শিশু, নিরীহ নিষ্পাপ শিশু তাকে হারিয়েছি, 72 বছর বয়সের একজন বৃদ্ধ প্রবীণ ব্যক্তিকে আমরা হারিয়েছি, অত্যন্ত দুঃখজনক। তো আমরা এখন যাচ্ছি মাহমুদ রেজা চৌধুরীর কাছে।
ধন্যবাদ। আমি আগে প্রফেসর সাহেব যে কথাটা বললেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করলাম। যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এখন বেশ কিছুদিন থেকেই, কিছুদিন আগে ম্যানহাটনে কয়েকজন পথচারীকে সাইকেল রোডের উপর একজন ব্যক্তি হত্যা করলেন, টিউনিশিয়ার, এবং সেখানে রাগনিক সব ছিল আর্জেন্টিনিয়ান সম্ভবত। তারপর জার্মানি, ইউকেতে, স্পেনে এই ঘটনাগুলো ঘটছে। প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা এভাবে দেখতে চাই, এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা গোষ্ঠীবদ্ধ ঘটনা? যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে একটা সামাজিক অস্থিরতা, একটা আক্রোশ, একটা হতাশা থেকে এই ব্যাপারগুলো ঘটছে, নিঃসন্দেহে এই ব্যাপারে দ্বিমত নেই। প্রশ্ন হচ্ছে যে গোষ্ঠী কেন্দ্রিক, যেমন বলা হয় মিডিয়া থেকে জঙ্গি কিংবা আইসিস বা এরকম, সেগুলোর ভিতরেও কিন্তু এই প্রবণতার পেছনে এক ধরনের হতাশা কাজ করে। কারণ মানুষ যখন একটু উগ্রবাদী হয়ে যায়, মানুষ যখন আক্রমণাত্মক হয়ে যায়, তার ভিতরে কিন্তু একটা হতাশা আছে। সেই হতাশাটা সামাজিক হতাশা, রাজনৈতিক হতাশা এবং অর্থনৈতিক হতাশা, এই প্রতিটি হতাশাই কিন্তু এর সাথে যুক্ত। যেমন এখানে বলা হয়েছে যে টেক্সাসে যে ঘটনাটা ঘটলো, 5 থেকে 72 বছর পর্যন্ত বয়সের মানুষগুলোকে একজন 26 বছর বয়সের তরুণ বা যুবক মেরে ফেললেন, এবং ইনি সামরিক বাহিনীতে একসময় ছিলেন, ডিফল্ট হিসাবে বেরিয়ে এসছেন, এবং তারপর তিনি হয়তো বা হাসপাতালে ছিলেন, অ্যান্ড দেন হি মেড দিস ইনসিডেন্ট। এখন তাকে দেখানো হচ্ছে, মিডিয়া তাকে দেখানোর চেষ্টা করবে যে একজন বিচ্ছিন্ন একটা ব্যক্তি, সে তার হতাশা থেকে এই ধরনের কাজগুলো করছে। হতাশাটা কোথা থেকে আসে? সমাজের ভেতর থেকে তো আসছে, তার পাওয়ার, চাহিদা, এই সমস্ত থেকে তো আসছে। আমি মনে করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক ধরনের ব্যর্থতা। কেন সেখান থেকে সৈনিকরা বেরিয়ে এসেই অনেকেই এরকম ঘটনা ঘটাবেন? হোয়াট ইজ দ্য কজ? এবং যেটা এখানে বলা হচ্ছে, সঞ্চালক বলেছেন যে তার হাতে একটা সেমাই অটোমেটিক গান ছিল যেটা শুধুমাত্রই মিলিটারিরা ইউজ করতে পারে, এটা কিভাবে গেল? এটা খুব স্বাভাবিক যে সে মিলিটারিতে ছিল, তার হয়তো গান তখনই ছিল, সে হয়তো জমা দেয় নাই কিংবা তার কাছে ব্যক্তিগত ভাবে সে কিনেছে এবং সেটাকে সে ব্যবহার করেছে এই হত্যাকাণ্ডের পেছনে। তার ব্যক্তিগত হতাশা এখানে কতটুকু ছিল, সে কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিনা, এটা এখনো আমরা সুস্পষ্ট জানি না, কারণ ঘটনাটা ঘটেছে মাত্র গতকাল। কিন্তু যেটা আমরা জানছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ট্রেমেন্ডাস সোশ্যাল ইনসিকিউরিটি is prevailing in the whole society. এটা ভয়ঙ্কর। এটা থেকে কি করে আমরা বেরিয়ে আসব? মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এই ব্যাপারে মতামত দিতে পারেন, কিন্তু এটা খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জিনিসটা শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে তা না, এতে কোনো বিশ্ব ছড়িয়ে, এখন তো গ্লোবাল ভিলেজ প্রতিটা দেশে, অতএব এটা ছড়িয়ে যাবে। এর পেছনে আমি মনে করি রাজনীতিবিদ, সমাজ চিন্তাবিদ, অর্থনীতিবিদ প্রত্যেকেরই একটা নিজস্ব মতামত, ওপিনিয়ন ফোরাম যদি তৈরি হয় তাহলে আমরা মনে হয় কিছুটা প্রতিরোধ করতে পারি।
জি, মইনুদ্দিন নাসির,
আপনার, আমি দুজনের কথাই শুনেছি, মানে মোটামুটি সবকিছুই চলে আসছে, বাট প্রমাণে একটা ইনফরমেশন লাস্টে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটা পরিবার দাবি করেছে যে এক বছরের একটা শিশু হত্যা নিহত হয়েছে। আপনার যে 26 জন হত্যা নিহত হয়েছে তার তাদের ইয়েটা প্রকাশ করা হয়েছে এবং তারা সবাই ছিল চার্চ গোয়ার। আপনার সেখানে সেটা প্রেসবিটেরিয়ান চার্চ ছিল, সেখানে লোকেলি কোনো এই চার্চের সাথে কোনো গণ্ডগোল ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে বা পারিবারিক ইয়ের কারণে সে বা হতাশার কারণে এসব ইয়ে করা হচ্ছে। আজকে সকালে গভর্নর টেক্সাসের গভর্নর বলেছেন যে তারা মোটিভ কি এখনো নিশ্চিত না এবং মোটিভ নিশ্চিত না হওয়া পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এগুলো ইয়ে করার জন্য, সেটা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই এই ধরনের হত্যাযজ্ঞ বা এই ধরনের উশৃঙ্খলতা এই ধরনের এক্সট্রিমিজম এটাকে রোধ করার জন্য, সেটা তারা এখনো ইয়ে করা যাবে না। প্রশ্ন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার পারসেপশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এই বলে যে পারসেপশনের চেঞ্জ কারণ উনি টেক্সাসের গভর্নর কিন্তু অস্ত্র রাখার পক্ষে একজন জোরালো একজন প্রবক্তা এবং উনি অস্ত্র রাখার পক্ষেই উনি মতামত দিয়ে থাকেন, কিন্তু এটার কোনো পরিবর্তন হবে কিনা জিজ্ঞেস করার পর উনি বলেছেন যে এটা মোটিভ না বোঝা পর্যন্ত মোটিভ না জানা পর্যন্ত সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাচ্ছে না। তো এখন এখন এটা প্রতিনিয়ত আপনার এই ধরনের ঘটনা ঘটছে প্রতিদিন, অলমোস্ট এভরি মান্থ প্রত্যেক মাসে ছোটখাটো বড় অনেক সারা বিশ্ব। এখন যেটা বলা হচ্ছে যে আপনার মানে সারা দুনিয়া ছড়িয়ে যাবে, সেটা ছড়িয়ে গেছে। আপনার মানে এমন কোন যেমন মানে যে দেশগুলো গণতান্ত্রিক দেশ যেখানে মুক্ত প্রেস স্বাধীনতা আছে সেখানে খবরগুলো ভালোভাবে আসে, কিন্তু যেখানে প্রেসের স্বাধীনতা নেই সেখানে খবরগুলো ভালোভাবে আসে না। যেমন মানে রাশিয়ার দক্ষিণ রাশিয়া যে ঘটনাগুলি ঘটছে সেখানে যে ইগুলো সে সব খবরগুলি আসে না। আমাদের সেভেন সিস্টার কান্ট্রিগুলোতে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো আসে না, বা বার্মাতে যে ঘটনাগুলি ঘটছে অনেক ঘটনা সেখানে রিপোর্ট হয় না। আপনার এই আপনার সারা দুনিয়াতে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে, আর এই যে টেক্সাসের ঘটনাটা কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে একটু ডিফারেন্ট কনোটেশন আছে, জঙ্গিত্ব থেকে এটা ব্যক্তিগত হতাশা বা পারিবারিক দ্বন্দ্ব বা ওখানে ধর্মীয় কোনো গোত্রগত দ্বন্দ্ব সেখানে হয়তো থাকতে পারে, সেগুলো নিয়ে বিচার করা হচ্ছে। আমরা মানে এখনো আনফোল্ডিং হচ্ছে যেটা ঘটনার ইয়েটা কি, সূত্রটা কি, ঘটনার কি কারণ, মোটিভটা কি, তার পিছনে কারণগুলো কি, এবং অস্ত্র কোথায় পেল এবং কোথা থেকে সেই অস্ত্র আসলো, আর এই লোকটা যখন ডিসচার্জ হয়েছে তার হাতে অস্ত্র থাকবে কেন, এটা একটা বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে যে এই এই লোকটা তো গিলটি প্রমাণিত হয়েছে, সে ইল টেম্পারামেন্ট একটা লোক, সেই লোকটার হাতে অস্ত্র কেন থাকবে, এটাও একটা প্রশ্ন উঠে আসছে বিভিন্ন আলোচনাতে, বিভিন্ন বিশেষজ্ঞের আলোচনাতে। আমার মনে হয় আমাদের এখনো দেখার বাকি আছে এই ঘটনাটা নিয়ে।
জি, টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের ছোট্ট এই জনপদের একটি উপাসনালয়ে উপাসনায় ব্যাপৃত মানুষজনের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তাতে 26 জন মারা গিয়েছেন, 20 জনেরও বেশি লোক এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন। এখানে কে হত্যা করেছে, কেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, এসব জিজ্ঞাসার জবাব খোঁজা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য সংশ্লিষ্ট বিভাগ খোঁজখবর করছেন, অনুসন্ধান চালাচ্ছেন, কিন্তু অনেকের কাছে একটা প্রশ্ন বিরাট জিজ্ঞাসা হয়ে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই যে 26 জন মারা গেলেন, 20 জনের বেশি লোক কাতরাচ্ছেন, কি পাপে, কার দোষে, এ দায় কে নেবে? আজকে শুধু যুক্তরাষ্ট্র না, বাংলাদেশ এবং অন্যান্য দেশে আফ্রিকায় সবখানেই এরকম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু আমরা জানি এটা মোটামুটি একটা শান্তিময় সময়, কোনো যুদ্ধ বিগ্রহ হচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ মরছে এরকমভাবে, এর এর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, এই সমাজকেই নিতে হবে, এবং এর পিছনে যে জিনিসগুলো কাজ করছে, যে বিষয়গুলো কাজ করছে সহায়ক শক্তি হিসেবে, সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আমাদের আলোচ্য বিষয় আজকে এটা নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি আমাদের এই পৃথিবী গ্রহের সকল মানুষের জন্যে, সকল দেশের জন্যে, সকল ধর্ম বর্ণ গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা কথা বললাম, ভবিষ্যতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আজকের মূল আলোচ্য বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 12 দিনব্যাপী এশিয়া সফর নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর এত দীর্ঘ সময় বিদেশে আর কোনো সফরে যাননি। এই সফরে এ পর্যন্ত কী অগ্রগতি সাধিত হলো, কী লক্ষ্য নিয়ে তিনি এই সফরে গিয়েছিলেন তার জবাব খুঁজব আমরা। এবং সেটা খুঁজতেই প্রথমেই আমরা আমাদের একজন কলারের কাছে চলে যাচ্ছি। আমাদের এই কলার কল করছেন নিউ ইয়র্ক থেকে, শামীম আরা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামীম আরা বলছি।
জি,
আমার প্রশ্ন হচ্ছে, জলস্থলে অন্তরীক্ষে আমেরিকা ডমিনেট করছে বিশ্বে, আর 12 দিনের জন্য এশিয়ার 5টি দেশে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এই সফরের প্রথম ধাপে ছিল জাপান, সেখানে তিনি নতুন করে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী অ্যাবের সঙ্গে দেখা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি সময় জাপান গেছেন যে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে আমেরিকায় তার অ্যাপ্রুভাল রেট শরণাতীত কালের জন্য মাত্র 37%। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ফিলিপিনের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এর চীন সফরকেই সর্বাপেক্ষা গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞগণ। কিন্তু প্রশ্ন উঠেছে, চীন সফর জরুরি হলেও ডোনাল্ড ট্রাম্পের এই সফর কতটুকু প্রভাব ফেলবে? ধন্যবাদ।
জি শামীমারা, থ্যাংক ইউ। আচ্ছা
ঘুমাইতে
গেলাম। হ্যাঁ, ঘুমাইতে যান শামীমারা জি। আপনার বক্তব্য শুনলাম আমরা। ডোনাল্ড ট্রাম্পের এই সফরে যে বিষয়টি উঠে আসছে অত্যন্ত জরুরি হিসেবে, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। এই পারমাণবিক কর্মসূচি কী জন্যে? কারো ওপর আঘাত হানার জন্যে, কারো বিরুদ্ধে তা প্রয়োগ করার জন্যে। সেখানে আবার ওই একটা বিষয়ই উঠে আসছে গুরুত্বপূর্ণ হয়ে, সেটা হচ্ছে প্রাণ বিনাশের চেষ্টা। তো এইটা প্রতিহত করার জন্যে, এটা প্রতিনিবৃত্ত করার জন্যে আমেরিকার তরফে, যুক্তরাষ্ট্রের তরফে যে উদ্যোগ প্রয়াস ডোনাল্ড ট্রাম্পের এই সফরে, সেটা কতখানি গুরুত্বপূর্ণ বলে প্রতিভাত হতে পারে? ডক্টর আলম, কি মনে করেন আপনি?
ডোনাল্ড ট্রাম্পের এই সফর, এশিয়াতে যে সফরটি তিনি এসেছেন, চীন জাপান শেষ করে বর্তমানে তিনি কোরিয়াতে আছেন, তারপরে তিনি জাপানে আসবেন, চীনে আসবেন, এবং এই তার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য। আমরা জানি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে যে উত্তর কোরিয়া ক্রমাগতভাবে তার যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এবং এমনটাও হুমকি দিয়েছে যে উত্তর কোরিয়ার কাছে এমন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা রয়েছে যা পিয়ংইয়ং থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে সেখানে আঘাত করতে সক্ষম। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে গেছে প্রথমত এই এশিয়াতে তার যে বন্ধু শক্তিগুলো রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান সহ অন্যান্য দেশগুলো, সেইগুলো, এবং তার পাশে যেটি আছে সেগুলো উত্তর কোরিয়া ক্রমাগতভাবে মদতপুষ্ট চীন দ্বারা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কাছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন সম্ভাব্য বিশ্ব শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি এখন আগামী বিশ্ব ব্যবস্থায় কোনো শক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আমরা দেখতে পাই, সেটি নিঃসন্দেহেই চীনকেই আমরা দেখতে পাবো। কেননা চীন তার যে ক্রমাগত অর্থনৈতিক উত্থানের দিকে যাচ্ছে, এবং সম্প্রতি সদ্য সমাপ্ত চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের মধ্য দিয়েও শি জিনপিং তার বক্তব্যে যেটি স্পষ্টতই উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে আমরা অর্থনৈতিক শক্তি এবং আমাদের এখন সময় এসেছে সামরিক সক্ষমতা বাড়ানোর। সুতরাং শি জিনপিং এর এই ঘোষণাটিকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি তাদের জন্য দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছে। এবং এই যে সক্ষমতা বাড়ানোর কথাটি বলা হচ্ছে, এই সক্ষমতা কিন্তু দুইটি উপায়ে বাড়ানো। একটি হচ্ছে চীন চাচ্ছে যে তার বর্তমান যে ডিফেন্স স্পেন্ডিং আছে সেটিকে আরো 7 ভাগ বাড়িয়ে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া যেন মার্কিন যুক্তরাষ্ট্র সমান সক্ষমতায় নিয়ে যেতে পারে, পাশাপাশি তার অর্থনৈতিক শক্তিকে ধরে রাখার জন্য। চীন মোটামুটি ভাবে এই কৌশলে কিন্তু এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা জানি যে উত্তর কোরিয়ার সাথে বর্তমানে জাতিসংঘের যে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের সাথে একটি কৌশলগত সম্পর্ক উত্তর কোরিয়া সেটি মেনটেন করে যাচ্ছে, যার মধ্য দিয়ে চীন তার নিজস্ব শক্তির বাইরেও তার শক্তির একটা এক্সপানশন বলা যাচ্ছে উত্তর কোরিয়া দিয়ে। সুতরাং উত্তর কোরিয়া এবং চীনের যে যৌথ শক্তি যে ভীতি, সেই ভীতিটি এই অঞ্চলের জন্য যেমন অস্থিরতা বাড়িয়ে তুলেছে, তেমনি ভাবে এই অঞ্চলে মার্কিন স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু এটি একটি হুমকি হিসেবে দাঁড়িয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে কোনো উপায়ে যদি এশিয়াতে তারা তাদের একটি অবস্থানকে মানে তাদের যে অবস্থাটাকে নিরাপদ করতে পারে, সেটি আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তির রাজনীতি আছে সেটিকে যদি ধারাবাহিকতা যদি পরিণত করতে চান, তাহলে কিন্তু এই জায়গাটিতে একটি সমাধানে আসতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সফরে বেরিয়েছেন, এবং যেমনটি আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আরোহণের পর থেকে এটি সবচেয়ে দীর্ঘতম সফর, তা নয়, এটি কিন্তু 90 দশকের পরে এটি কিন্তু সবচেয়ে দীর্ঘতম একটি সফর যে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য। এবং তার এই সফরের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এমন একটি সমাধানে আসা যে সমাধানের মধ্য দিয়ে তিনি এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে যে বন্ধু রাষ্ট্র জাপানের সাথেও সম্পর্কটিকে বজায় রাখতে পারেন, পাশাপাশি চীনের সাথেও বাণিজ্যিক দিক দিয়ে এমন একটি সম্পর্ক তৈরি করা, যে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে চীনের প্রতি একটি চাপ সৃষ্টি করা, যেন চীন উত্তর কোরিয়াকে তার যে কর্মসূচি আছে সেটি থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করে। এবং সেই লক্ষ্যে কিন্তু টিপিপির পরবর্তী সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইন্দো প্যাসিফিক যে রিজিয়নে যেটি ট্রাম্পের কথাতেই বলা হয়েছে যে ট্রাম্প সফরের আগে সেখানে তারা চাচ্ছে ওপেন এবং একটা ফ্রি ট্রেড একটা এনভায়রনমেন্ট এস্টাবলিশ করার জন্য, যার মধ্য দিয়ে এই অঞ্চলগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলগুলির মধ্যে এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক স্বার্থকে যদি প্রতিষ্ঠা করা যেতে পারে, তাহলে এই অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকলো, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে তার জন্য যে সামনের রাজনীতিতে যে একটি ভীতি বা ভয়ের বিষয় থাকতে পারে সেটিকে হয়তো কাটিয়ে ওঠা যায়। এখন পুরোটাই নির্ভর করছে যে এই কাজটি বা এই বিষয়টিকে সম্পন্ন করতে গেলে ট্রাম্প কতটুকু দক্ষতার পরিচয় দিবেন, ট্রাম্প কি আদৌ সেই দক্ষতা রাখেন কিনা, এটি নিয়েই কিন্তু নানান ধরনের সন্দেহ দেখা দিয়েছে যে ট্রাম্প তার সফরকে আদৌ সফল করতে পারবেন কিনা। এটির জন্য আমরা যেটি মনে করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কূটনৈতিকভাবে এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায়। কূটনৈতিকভাবে সমাধান করতে হলে এখানে শুধু জাপান দক্ষিণ কোরিয়া নয়, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চীনমুখী কূটনীতিকে বেশি জোরদার করতে হবে। এখন তিনি সামনে চীনে আসবেন দক্ষিণ কোরিয়া সফর শেষ করে, এখন আমাদের দেখার অপেক্ষা যে চীনে এসে তিনি চীনের শি জিনপিং এর সাথে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং চীনের স্বার্থ সংরক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়।
জি, অনেকেই মনে করছেন, বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই 12 দিন ব্যাপী সফরের মূল লক্ষ্য প্রধানত দুটি, একটা হচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা বিধান এবং 2 নম্বর হচ্ছে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। এবং আমরা জানি যে যে এলাকায় তিনি সফর করছেন সেই এলাকায় প্রশান্ত মহাসাগর বেষ্টনী অন্তর্গত অঞ্চল রয়েছে, দক্ষিণ চীন সাগর অন্তর্বর্তী ভূখণ্ড রয়েছে, ভারত মহাসাগরবর্তী অঞ্চল রয়েছে এবং হাই স্টেকের অঞ্চল, এখানে বহু দেশের অনেক রকমের স্টেক আছে। তো এই সেই সমস্ত বিবেচনায় নিলে পরে ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে, এবং এই সফরের এক পর্যায়ে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাক্ষাৎকারও ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। নাসের, আপনি কি মনে করেন?
এটা আপনি ঠিকই বলেছেন যে এটা এই সময়টা যে আপনার সময়টাতে এশিয়া সফরে গেছেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ইকোনমিক কোঅপারেশন সামিট হচ্ছে ভিয়েতনাম এবং ফিলিপাইন জুড়ে, এবং সেটা সেখানে তিনি যাবেন এবং সেখানে রুশ প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হবে। আর আমেরিকায় চলছে রাশিয়া ভিত্তিক আপনার মানে রাশিয়াকে কেন্দ্র করে এবং অনেক কিছু রাজনৈতিক পট পরিবর্তনের চিন্তা ভাবনা, আপনার মানে কংগ্রেস অত্যন্ত ব্যস্ত, আপনার মানে মুলারের রিপোর্ট এবং ম্যানাফোর্টের বিরুদ্ধে যে দায়ের করা হয়েছে, যে মুলার যে চার্জ অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগ গঠন করা হয়েছে, সেগুলো নিয়ে আবার মার্কিন প্রেসিডেন্টের রুশের প্রেসিডেন্টের সাইডলাইনে আপনার মানে ভিয়েতনামে যে বৈঠক হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সেটা দেখার কথা, এবং মানে যেটা আউটকাম হবে সেটা আমরা সবাই সারা বিশ্ববাসী সেটা অত্যন্ত সাগ্রহে সেটা সেদিকে তাকিয়ে আছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে দিস ইজ দি ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর আমেরিকা, যে আপনার মানে চীন সফর, কিন্তু চীন সফরের যে উদ্দেশ্য আমেরিকা রয়েছে সেই উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কতটুকু সফল হবে সেটা নিয়েও আমেরিকার বিভিন্ন বিশেষজ্ঞ মহল প্রশ্ন তুলেছে, যে এটা এটা কি আসলে কি উনার পক্ষে যেই ধারায় চীনের সাথে আলোচনা করা সম্ভব প্রয়োজন সেই ধারায় ডোনাল্ড ট্রাম্প কি চীনের সাথে আলোচনা করতে পারবেন, এই এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত এভাবে প্রকটভাবে আলোচনা হচ্ছে, এবং মনে করা হচ্ছে যে চীন চীনের যে কূটনীতিক চাল বা চীনের যে বর্তমানে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেটাকে সেই বলয়েতে আপনার আমেরিকা তার স্থান করে নিতে পারবে বলে মনে হয় না বর্তমান নেতৃত্বের মাধ্যমে, এটা অনেকেই মনে করছে। এবং তারপরেও ডোনাল্ড ট্রাম্পের এই সফর হবে এই এশিয়ায় আমেরিকার হারানো গৌরবকে ফিরে পাওয়ার একটা উদ্যোগ, সেটা আপনার মানে আমার মনে হয় চীনের সাথে সম্পর্কে যদি বর্তমানে যেই ইয়েটা চলছে সারা দক্ষিণ এশিয়ায়, এশিয়ায় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা রিফিউজি ইস্যু, সেটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কোনো কথা বলতে শোনা যায় না, যদিও আমেরিকা আপনার মানে এখানে কথা বলছে। চীনের সাথে তার বৈঠকের সময় এই বিষয়গুলো নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে প্লে করতে না পারে তাহলে কোনো তার নতুন কোনো কার্যকর হবে বলে আমার মনে হয় না, কার্যকর কোনো উদ্যোগ আমেরিকার পক্ষ থেকে অন্যান্য সব মিলেও সেটা বিশ্বের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ নতুন ইস্যু হচ্ছে যে জাজ্জুল্যমান ইস্যু হচ্ছে যে বাংলাদেশে প্রায় 6 লক্ষ নতুন করে 6 লক্ষের অধিক নতুন করে রিফিউজি ঢুকিয়ে দিয়েছে, এবং বার্মিজ সরকার এখন এক্সপোজ হয়ে গেছে, সেটা ডেমোক্রেটিক সরকার নয়, বস্তুত বার্মাতে এখন রয়েছে 3/4 সরকার নিয়ন্ত্রণ করছে আর্মি এবং সেখানে অত্যাচার করছে আর্মি, সেখানে মানুষকে পিটিয়ে মেরে হত্যা করছে আর্মি, সেখানে রোহিঙ্গাদেরকে বিতাড়ন করছে আর্মি, সেখানে সরকারের মাধ্যমে সেখানে আসবেও কোনো গণতন্ত্র আছে কিনা সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের মধ্যে গণতন্ত্রের রক্ষক এবং মানবাধিকারের রক্ষক যে আমেরিকা দাবি করে সেই আমেরিকান প্রেসিডেন্টের কোনো বক্তব্য যদি না থাকে তাহলে সেই আমেরিকা সেখানে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমার মনে হয় না। আর আজকের যেই ডোনাল্ড ট্রাম্প যেইভাবে উনি সেখানে করেছে, যে উনি সেখানে গিয়েছেন, সেখানে উনি জাপানের পরে উনি সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার পরে উনি চীন, চীনের পরে উনি ভিয়েতনাম, ভিয়েতনামের পরে ফিলিপাইন, এই 5টা দেশ, এটা মোটামুটিভাবে এশিয়ার সব কর্নারগুলোকে, এবং তার সাথে যোগ হয়েছে রাশিয়ার সাথেও তিনি আলোচনা করবে। আসলে এশিয়ায় আমেরিকার ভাবমূর্তিকে এখানে একটা উজ্জ্বল করা, ভাবমূর্তিকে আবার প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা, একটা কাজ রয়েছে, সেই কাজটাকে যদি সম্পন্ন করতে চায় আপনার মানে ডোনাল্ড ট্রাম্প তাহলে তাকে আরও অনেক ক্ষিপ্র হতে হবে, বুদ্ধিদীপ্ত হতে হবে, আরও কূটনীতিকে ব্যবহার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তিনি শুরুতে যেভাবে ব্যবহার করছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে সেটা কূটনীতির ভাষার চাইতেও সামরিক ভাষা বেশি প্রয়োগ করা হচ্ছে, সেই সামরিক ভাষা প্রয়োগের মাধ্যমে বর্তমানে যে বিশ্বের যে সেখানে আমেরিকার প্রভাব সেটাকে ইনফ্লুয়েন্সটাকে প্রভাবটাকে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস যেটা ইউএস জাপান মিলিটারি অ্যালায়েন্সের কথা বলা হয়েছে, যখন গতকাল যখন উনি সিজেনের সাথে প্রসঙ্গত উল্লেখ করি, জাপানে নির্বাচন হয়েছে, নির্বাচনে আবে অনেক বেশি ভোট পেয়েছে, জাপানে দীর্ঘদিন এই আবে সরকার প্রতিষ্ঠিত, অত্যন্ত পপুলার সরকার, আর ডোনাল্ড ট্রাম্পের স্বদেশে আমাদের শুরুতে শামিমারার ওইখানে বক্তব্য ছিল যে আপনার এখানে এই শুরুতে যে এখানে আমার ডোনাল্ড ট্রাম্পের কমে গেছে, তাই তার অ্যাপ্রুভাল রেট অনেক কম, কিন্তু আবের সেখানে রেট অনেক বেশি। যখন নির্বাচন হচ্ছিল 2016 সালে, তখন কিন্তু জাপানকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে জাপানকে পে করতে হবে তার স্বার্থ রক্ষা করতে, যে সোলজার সেখানে আছে সেগুলি করার জন্য জাপানকে পে করতে হবে এবং আরও বেশি। আজকে সেই জিনিসগুলোকে কিন্তু রেকটিফাই করার একটা সময় এসেছে, যে যে ক্ষত সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে জাপানকে ঘিরে, সেই ক্ষতকে মুছে ফেলতে হবে। এটা মুছতে গেলে উনি যে কথা জাপান মিলিটারি যে কথাটা বলেছেন সেটা কিছুটা কার্যকর হতে পারে, কিন্তু এরপরেও বর্তমানে যে চায়নার চীনের যে ডোমিনেশন, সেই ডোমিনেশনকে আপনার অফসেট করতে গেলে জাপানকে এবং অন্যান্য আদার ফোর্সগুলোকে যেভাবে আমেরিকার দিকে টানতে হবে, সেই টানার বিষয়টাকে আরো অনেক পরিচ্ছন্নভাবে করতে হবে বলে আমার ধারণা। আমি পরবর্তীকালে হয়তো করবো, আর এটুকুই হচ্ছে যে এখানে একদিকে নতুন ইস্যুগুলোকে নিয়ে আসতে হবে, অন্যদিকে চীনের সাথে ডিপ্লোম্যাটিক্যালি বিহেভ করতে হবে বা ডিপ্লোম্যাটিক্যালি তাকে করতে হবে। নর্থ কোরিয়ার বিষয়টা আমাদের প্রফেসর আলম সাহেব যেটা বলেছেন সেটা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন, নর্থ কোরিয়া আপনার একটা থ্রেট আবার থ্রেট না। নর্থ কোরিয়া নিজে অনেক ম্যাডের মতো ব্যবহার করে, তারা তাদের অস্ত্র বিক্রি করে, তারা করে নর্থ কোরিয়া আসলে যেভাবে নর্থ কোরিয়াকে ডিল করা উচিত ছিল সেটা আরো অনেক নমনীয়ভাবে অনেক নৈতিকভাবে সেটার মোকাবেলা করা প্রয়োজন করে আমি মনে করি।
রোহিঙ্গা ইস্যুটা মইনুদ্দিন নাসেরের বক্তব্যে যেভাবে উঠে এলো তা বিশেষভাবে প্রণিধানযোগ্য, অস্বীকার করার উপায় নাই। দ্যাট সেড, এর আগে আমাদের নিউ ইয়র্ক কলার শামিমারা যেমনটি কিনা উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্পের তিরিশের কোঠার যে অ্যাপ্রুভাল রেটিংয়ের কথা, তো এই অ্যাপ্রুভাল রেটিং ডোনাল্ড ট্রাম্পের এই সফরের ওপর, এই সফরকালীন আলাপ আলোচনার ওপর, কথাবার্তার আদান প্রদানের ওপর কোনো রকমের কোনো প্রভাব ফেলবে বলে আপনি কি মনে করেন, মাহমুদ রেজা চৌধুরী?
ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো অত্যন্ত গভীর এবং ইউনিট ডিটেইলস ডিসকাশন, আমরা সংক্ষিপ্ত সময়ের আলোকে মূল বিষয়টার কতটা শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি এটা আমরা জানি না।
অবশ্যই
প্রথমত বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা কথা আছে, হু ইজ সেইং সামটাইম ইজ ইম্পর্টেন্ট, সামটাইম হোয়াট ইজ সেইং ইট ইজ ইম্পর্টেন্ট, ডিপেন্ড অন সার্কামস্টান্সেস। এখন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হি ইজ নট এ পলিটিশিয়ান নর হি ইজ এ ডিপ্লোম্যাট, উনি একজন বেসিক্যালি উনি একজন ব্যবসায়ী, এবং ওনার অ্যাপ্রোচটা যেহেতু উনি একটা কর্পোরেশন বা একটা প্রাইভেট কর্পোরেশনকে উনি নেতৃত্ব দিয়েছেন, চালিয়েছেন, সেই অর্থে উনি তার আঙ্গিকে সে সফল, কিন্তু তার রাষ্ট্র পরিচালনা করা, সেখানে কূটনীতি, সামরিক নীতি ইত্যাদি সমস্ত অর্থনীতি, সেগুলোকে যেভাবে ম্যানেজ করতে হয় বা সেটাকে যেভাবে পরিচালনা করতে হয়, সেই পার্সোনালিটি গ্রুম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেই। সে নিদার ডেমোক্রেট নর হি ইজ এ রিপাবলিকান, হি ইজ সামথিং, হি ইজ ইজ এ ট্রাম্প। তো তার এই রেটিং, এই সব কারণেই তার রেটিং ফল ডাউন করেছে আমেরিকাতে, যেহেতু সে কোনো ঘরকেই সন্তুষ্ট করতে পারছে না। এখন তেমন একটা ব্যক্তি এখন গেছেন পৃথিবীর কতগুলো ইম্পর্টেন্ট রাষ্ট্রে, যেমন জাপানে, যেমন চায়নাতে, এই দুটো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। লক্ষণীয় যে যে আমেরিকার কিন্তু সাধারণত কোনো পপুলার গভর্নমেন্টকে খুব একটা সাপোর্ট করে না, তারা আনপপুলার গভর্নমেন্টকে পপুলার বানানোর চেষ্টা করে, সেটার অনেক দৃষ্টান্ত আছে। তো এই যে আপনার চায়নাকে এবং জাপানকে সন্তুষ্ট রেখে নর্থ কোরিয়ার উপর একটা সামরিক চাপ সৃষ্টি করার তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমার মনে হয় না এই মুহূর্তে ইট উইল গিভ এনি ফ্রুটফুল রেজাল্ট। এখানে সেটাকে উপস্থাপন করার ব্যাপারে তার ব্যক্তিত্ব এবং তার জনপ্রিয়তা খুবই ক্ষীণ, সেটা সে প্রভাব ফেলতে পারবে না জাপানের উপর, সেটা সে প্রভাব ফেলতে পারবে না চায়নার উপর, এবং সেটার প্রভাব সে কিন্তু পারবে না সে যে যাবে ইন্দোনেশিয়াতে সেখানে, এবং সাউথ কোরিয়াতে যে সে যাবে সেখানে সেই প্রভাবটাও সে এখানে ওইভাবে এস্টাবলিশ করতে পারবে না, কারণ তার 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 নিজের দেশেই তার অবস্থানটা অনেক ক্ষেত্রেই বিতর্কিত। এখন যেটা আমি দেখছি সেটা হচ্ছে এক ধরনের সোশ্যাল মিলিটারাইজেশনটা কে উনি তৈরি করতে চাচ্ছেন, তার কথাবার্তা আচরণ তার উপস্থাপনার মধ্যে একটা সামাজিক সামরিক তন্ত্র, এবং আমরা যদিও বলি যে সামরিক তন্ত্র এখন নাই বা সামরিক শাসন এখানে নাই, সেটা সামরিক পোশাকে নাই কিন্তু সেটা সিভিল ড্রেসে এখন কিন্তু আছে। ডেমোক্রেসি আসলে ইজ নট ওয়ার্কিং প্রপারলি। আমার এখন একটা কথা মনে পড়ে, স্বামী বিবেকানন্দ একবার মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ভ্রমণ করে গেছেন, যাবার সময় মানে ফেরার পরে তার বন্ধুকে উনি একটা চিঠি লিখেছেন, সেখানে উনি বলেছেন যে দেখে এলাম তোমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এতো দেখছি ছাগলের কসাই বাছাই করার যুদ্ধ। তো আমরা জনগণকে আমি সেই অর্থে নিচ্ছি না, কিন্তু জনগণের কিন্তু রায়টা এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সেভাবে পড়ে না। তো অটোমেটিকলি জাপান এবং চায়না একটা বৃহৎ রাষ্ট্র, সেখানে জনপ্রিয়তা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি, অনেক গ্রহণযোগ্যতা আছে, এবং তাদের শাসকরা অত্যন্ত কূটনৈতিক ভাবে অত্যন্ত দক্ষ এবং তারা পলিটিক্সে দক্ষ। ডোনাল্ড ট্রাম্প একা তার ভাবমূর্তি দিয়ে সবখানে উনি লিড করবেন, উনি কি নেতৃত্ব দিবেন, উনি হুকুম করবেন, সেই জিনিসটা কিন্তু has a less possibility or probability to make it successful
journey.
এবং পুতিনের সাথে যেটা বলছেন, পুতিন কিন্তু ইজ অ্যানাদার কম্পিটেন্ট অর অ্যানাদার কাউন্টার পার্ট অফ ডোনাল্ড ট্রাম্প। সে অত্যন্ত বুদ্ধিমান লোক, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি, সেইখানে কিন্তু পুতিন কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেও পুতিনকে একসময় বলছেন সবচেয়ে চতুর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে ভালো লোক তার দৃষ্টিতে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুতিনকেও যদি এই আন্তঃমহাদেশীয় রাজনীতির ব্যাপারে যদি তার ব্যক্তিত্বের কোনো প্রভাব বা তার নীতির কোনো প্রভাব ফেলতে চান বা চেষ্টা করেন, আমার মনে হয় যতটুকু আমি বুঝি যে ইট উইল নট ওয়ার্ক অলসো। পুতিন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ রাজনীতিতে। তো এখানে যেটা প্রয়োজন ছিল সেখানে আজকে যদি এখানে প্রেসিডেন্ট নিক্সন থাকতেন, আজকে যদি এখানে প্রেসিডেন্ট জন এফ কেনেডি থাকতেন, আজকে যদি এখানে প্রেসিডেন্ট বিল ক্লিনটন থাকতেন, তাদের সফর যদি এরকম হতো তাহলে একরকম ইম্প্যাক্ট হতো, যেটা ডোনাল্ড ট্রাম্প সেই একই উদ্দেশ্য নিয়ে সফরে বের হলেও এটা এই এই জিনিসটা তার দ্বারা সম্ভব হবে না বলেই মনে হয়। বাট ভবিষ্যৎ উই ডু নট নো। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে চায়না এখন একটা বিশ্বের তারা একসময় সামরিক শক্তি ছিল, অর্থনৈতিক শক্তিতে এখন এগিয়ে আছে, আবার তারা চাচ্ছে সামরিক দিক থেকে তারা একটা লিডিং পার্ট নিতে। তো চায়নাকে কন্ট্রোল করতে গেলে আমেরিকাকে নতুন করে ভাবতে হবে, চায়নাকে বিরুদ্ধে অভিযোগ এনে বা চায়নাকে উপর কিছু চাপিয়ে দিয়ে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এই কূটনীতিতে সফল হবে না। আমেরিকা ইজ ইন আই থিঙ্ক আমেরিকা ইজ ইন ইন ভেরি মানে সিরিয়াস সিচুয়েশন। এই সিচুয়েশন থেকে আমেরিকাকে আন্তঃমহাদেশের তার জনপ্রিয়তাকে বা হারানো জনপ্রিয়তাকে এস্টাবলিশ করা এই 12 দিন বা 14 দিন সেটা যদি এক মাস সফরে হয় ইট উইল বি নট পসিবল।
জি মাহমুদ রেজা চৌধুরী, আপনি একটু আগেই যেটা বললেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চেয়েছিলাম সেগুলোর জন্যে আমাদের এই স্বল্প পরিসরের টক শো আলাপনের সময় অত্যন্ত সীমিত। তো কিছু করার নাই, সময়ের কাঁটা দ্রুত পার হচ্ছে, আমরা আর কোনো শ্রোতারই প্রশ্ন জিজ্ঞাসা নিতে পাচ্ছি না, আমাদের 3 অতিথি বক্তার কাছেও আর যেতে পারছি না, ঘড়ির কাঁটা আমাকে বাধ্য করছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবার জন্য। এখানেই আমাদের আজকের এই আলাপন টক শো অনুষ্ঠানে যোগ দিলেন বর্তমানে চীনে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফরিদুল আলম, ঢাকা থেকে যোগ দিলেন কলাম লেখক গ্রন্থকার মাহমুদ রেজা চৌধুরী, এবং নিউ ইয়র্ক থেকে এতে অংশ নিলেন বিশিষ্ট সংবাদ ভাষ্যকার ফ্রিল্যান্স সাংবাদিক মঈনুদ্দিন নাসের। আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, এবং তাদের যে প্রশ্ন জিজ্ঞাসা আমরা নিতে পারলাম না তার জন্যে ক্ষমা প্রার্থনা করে আমি সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।